খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হল দেহ প্রাণ হলেন অলিগণ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় স্নেহভরা মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কঠিন পথের মুসাফির অনুষ্ঠানে, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আপনাদেরকে পেশ করছি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা এত ফজিলত, এত বরকত, এত নিয়ামত, আল্লাহু আকবার। যারা এই নিয়ামত পেয়েছে তারা বড় বড় কিতাব রচনা করেছে, দরুদ শরীফের উপর বড় বড় কিতাব লিখে গিয়েছে, আল্লাহু আকবার। এমন একটা অসাধারণ ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করার আমি ট্রাই করছি, আসুন মনোযোগ সহকারে আমরা শ্রবণ করার চেষ্টা করি। এর পূর্বে আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই অনুষ্ঠান দেখব এবং যা শিখবো ইনশাআল্লাহ তার উপর আমল করার চেষ্টা করব। আপনারা হয়তো নাম শুনেছেন হযরতে শেখ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় প্রসিদ্ধ একজন আল্লাহর ওলি। তিনি বলেন, আমি একবার সফরে ছিলাম, এক স্থানে আসার পর নামাজের সময় হয়ে গেল, সেখানে একটি কূপ ছিল কিন্তু বালতি আর রশি ছিল না। তাহলে বালতি নাই, রশি নাই, আমি উজু কীভাবে করব? আমি চিন্তায় পড়ে গেলাম, আর চিন্তায় পড়ে যাওয়াটা স্বাভাবিক, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে। তখন একটি ঘরের উপর একটি ছোট মেয়ে আমাকে আড়াল থেকে দেখছিল আর জিজ্ঞেস করলো, আপনি কী খুঁজছেন? আমি বললাম, কন্যা, রশি আর বালতি, আমি উজু করব। তো সে ছোট কন্যাটি জিজ্ঞাসা করলো, আপনার নাম? তিনি বললেন, আমি বললাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই। মাদনী মুন্নি অর্থাৎ ওই ছোট কন্যাটি আশ্চর্যজনিত হলো, আচ্ছা আপনি ওই ব্যক্তি, আপনি ওই বুজুর্গ যার প্রসিদ্ধি ঢঙ্কা চারিদিকে বাজছে, যাকে চারিদিকে যিনি ফেমাস ব্যক্তি, আপনি সেই ব্যক্তি আর আপনি আমার সামনে উপস্থিত, সুবহানাল্লাহ। অথচ আপনার এই অবস্থা যে কূপ থেকে পানি নিতে পারছেন না। এই কথা বলে সে অর্থাৎ ওই ছোটো কন্যাটি কূপের মধ্যে তুতু নিক্ষেপ করলো, তুতু ফেললো, মুহূর্তের মধ্যে পানি উপরের দিকে উঠে গেল আর তিনি রহমতুল্লাহ আলাইহি, সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি উযু সম্পন্ন করার পর ওই অসাধারণ চমৎকার ছোট্ট মেয়েটিকে জিজ্ঞেস করলো, কন্যা, এবার সত্যি করে বলো তো তুমি এই অসাধারণ ক্ষমতা অর্জন করার পেছনে কী রয়েছে? তখন সে বলল, আমি দরুদ শরীফ পাঠ করে থাকি আর তার বরকতেই এই দয়া হয়েছে, আল্লাহ পাক আমাকে দয়া করেছে। তিনি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ছোট্ট মেয়েটির কথাই আমি এত বেশি প্রভাবিত হয়ে গেলাম, আমি সেখানে সংকল্প করে নিলাম, আমি সেখানে নিয়ত করে নিলাম আমি দরুদ শরীফের উপর কিতাব লিখব। এই যে ঘটনা যেটা সাদাতুদ দারাইনের 159 পৃষ্ঠার মধ্যে রয়েছে, অতপর তিনি রহমতুল্লাহ আলাইহি দরুদ শরীফের কিতাব রচনা শুরু করেন যেটা সর্বজন গৃহীত হয়েছে, আর সেই কিতাবটির নাম হচ্ছে দালাইলুল খাইরাত, অনেক বড় বিশ্ববিখ্যাত দরুদ শরীফের উপর কিতাব দালাইলুল খাইরাত। আমাদের উচিত, সুবহানাল্লাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার কারণে ওই ছোট্ট মেয়েটির এত প্রভাব তার জবানে চলে আসত যার তুতুতে পানি উপরের দিকে চলে আসে। স্বাভাবিকভাবে এরকম পানিতে তুতু নিক্ষেপ আমরা করবো না, ছোট্ট বন্যা ছোট্ট বাচ্চাদেরকে অনুরোধ করবো যাতে কোথাও আমরা তুতু নিক্ষেপ না করি। এটা তো একটা বিশেষ কারণে তুতু নিক্ষেপ করলো এবং তার তুতুর প্রভাবটা এমন যে পানি উপর দিকে উঠে আসলো, একটা ছোট্ট মেয়ে। তাহলে দরুদ শরীফের বরকতে যদি মুসিবতের সময়, যেখানে আমি পানি রশি থাকা, বালতি এবং রশি না থাকার কারণে আমি উজু করতে সক্ষম ছিলেন না, তখন উজু করার ব্যবস্থা ছিল না বাসির বালতি আর রশি ব্যতীত, তিনি কিভাবে পানি নেবে, তাহলে ওই মুসিবতের সময় দরুদ শরীফ পাঠ করার বদৌলতে জবানের যে থুথু সেটার যদি এত ফজিলতমণ্ডিত হয়ে যায় এই ঘটনাটা, তাহলে একটু চিন্তা করুন, কাল কিয়ামতের ময়দানে যখন আমরা অসহায়িত্বের মধ্যে চলে আসব, উম্মত যখন হাহাকার করবে, তখন তো সৈয়দুল মুরসালিন রব্বি হাবিলি উম্মতি বলবেন, রব্বি হাবিলি উম্মতি বলবেন, রব্বি হাবিলি উম্মতি বলবেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আসুন আমরা সবাই নিয়ত করি, আমরা সবাই এমনভাবে নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা জীবনে কখনো এমন দিন যেতে না যায় যেটা দরুদ শরীফ পড়া হবে না, বরং আমাদের প্রতিটা দিন যাতে দরুদ শরীফ পাঠ করার মধ্যে, প্রতিটি মুহূর্তে যেন দরুদ পাক পড়ার মধ্যে যাতে আমরা ব্যস্ত রাখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম। দীনে ইসলাম অনেক সহজ, কিন্তু এই দীনে ইসলাম আবার অনেক কঠিন। সহজ এবং কঠিন কিভাবে? দীন ইসলাম সিস্টেম অনেক সুন্দর, অনেক সহজ, কিন্তু এই দীন ইসলাম পালন করতে গিয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে এরকম বান্দার কিন্তু অভাব নেই। আমি প্রথমেই বলেছি সবচেয়ে বেশি কঠিন পরিশ্রম, কঠিন ত্যাগ এর শিকার হয়েছিল আম্বিয়ে কেরামগণ, সাহাবায়ে কেরামগণ, আউলিয়ে কামিলিনগণ, গৌস কুতুব আব্দুল, আমরা যত বলি না কত বড় আল্লাহওয়ালা, তার থেকে তত বেশি পরীক্ষা নেওয়া হয়েছে, তার থেকে তত বেশি ত্যাগ তাকে সে দিয়েছে দীন ইসলামের জন্য। সেই জন্যই বলেছি দীন ইসলামের কঠিন ধাপগুলো তারা পার করে নিয়েছে আর আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। আমরা সহজ হওয়ার পর আমরা করছি কি, আর এরা কঠিন থাকার প্রেক্ষিতে তারা করেছিল কি, আমাদের সে সমস্ত ঘটনা কিন্তু আমাদের জানা দরকার। আসুন আমরা শ্রবণ করব এমনই ঘটনা, যাতে করে এই সমস্ত শিক্ষণীয় ঘটনা থেকে আমরা আমাদের জীবনকে, আমাদের লাইফস্টাইলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য এভাবে সাজাতে পারি, তৈয়ার করতে পারি, রেডি করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এমন তিন সাহসী ভাইয়ের ঘটনা আপনাদেরকে শোনাবো আজকে, যারা দীন ইসলামের জন্য কেমন ত্যাগ দিয়েছে, কেমন কঠিন সফর তারা করেছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে কেমন দয়া করেছেন, জানা তো দরকার। তো দেরি না করে শুনুন, হযরতে আল্লামা আবুল ফারাস আব্দুর রহমান বিন জাওজি রহমতুল্লাহ আলাই উয়ুনুল হিকায়াত এর মধ্যে বর্ণনা করেন, সিরিয়ায় তিনজন সাহসী যুবক ভাই ছিল ইসলামী সৈন্যদের সাথে, যারা যুদ্ধের ময়দানে রওনা হলো আল্লাহ তাআলার রাহে যুদ্ধ করবে, কিন্তু তারা সৈন্যদের থেকে আলাদা হয়ে চলতে, যতক্ষণ পর্যন্ত কাফেররা প্রথমে আক্রমণ না চালাত তারা যুদ্ধের মধ্যে লিপ্ত হতেন না, নিজ থেকে যুদ্ধ করতেন না। যদি কাফির থেকে আক্রমণ আসে, অমুসলিম অত্যাচারী থেকে যখন আক্রমণ আসে, তখন তারা যুদ্ধে অগ্রসর হতেন। একবার রোমদের একটি বড় সৈন্যদল মুসলমানদের উপর আক্রমণ চালালো এবং বেশ কিছু মুসলমানদেরকে শহীদ করল, অনেককে বন্দি করে ফেলল। এই তিন ভাই নিজেদের মধ্যে বলাবলি করলেন, মুসলমানদের উপর একটি বড় মুসিবত নাজিল হয়েছে, আমাদের উচিত নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়া। এই উদ্দেশ্যে তারা সামনে অগ্রসর হলেন আর প্রাণে বেঁচে যাওয়া অবশিষ্ট মুসলমানদের বললেন, আপনারা আমাদের পেছনে চলে যান এবং আমাদেরকে তাদের সাথে যুদ্ধ করতে দিন, আল্লাহ চাইলে আমরাই আপনাদের জন্য যথেষ্ট। দেখেন, নিজের জীবন বাজি রেখে তিন ভাই একসাথে সামনে অগ্রসর হয়ে বাকি মুসলমানদেরকে পেছনে দিয়ে দিচ্ছে। আর আমাদের বেলায় কেমন জানি হয় বর্তমান প্রেক্ষাপটে, কোনো একটা মুসিবত আসলে ভাই আপনি যান আগে, এ বলে আপনি যান আগে, এ বলে ভাই আপনি যান, আপনি আমাদের মুরব্বী, এ বলে তুমি যুবক আছো তুমি যাও, যুবক বলে আপনি বৃদ্ধ আছেন আপনার এক্সপিরিয়েন্স আছে আপনি সামনে যান, একজনকে একজনের ঠেলাঠেলি করে, আগে বাড়ানোর জন্য চেষ্টা করে, কিন্তু কেউ যায় না, ভয়ভীতি কাজ করে। অথচ ওই সাহসী যুবক, ওই আল্লাহওয়ালা নিজের জীবন বাজি রাখতে তারা অগ্রসর হয়ে যাচ্ছে, আর মুসলমানদেরকে বলতেছে আপনাদের জন্য আমরা তিনজনে যথেষ্ট। অতপর তারা রোম সৈন্যদের উপর এমন আক্রমণ চালালো, এমন আক্রমণ চালালো যে রোম সৈন্যরা পিছু হটতে বাধ্য হলো। রোম সম্রাট এই তিনজন ভাইয়ের বাহাদুরি অবলোকন করছিল, নিজের একজন সেনাপতিকে বলল, যে ব্যক্তি এই তিনজন ভাইয়ের মধ্যে হতে যে কোনো একজনকে গ্রেফতার করে আনতে পারবে আমি তাকে আমার নিকটতম পদ দান করব আর সেনাপতি নিয়োজিত করব। দেখেন, মানুষকে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য, এই তিনজনকে ধরে আনার জন্য বাদশার পক্ষ থেকে, রোম সম্রাট রোম বাদশা থেকে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে লোভ, পদের লোভ। লোভ যখন দেখানো হলো নিকটস্থ পদ দেওয়া হবে, তো রোম সৈন্যরা এই ঘোষণার সাথে সাথে প্রচণ্ড লড়াই নিয়োজিত হয়ে গেল যে যেভাবে হোক এই তিনজন ভাই থেকে কাউকে না কাউকে গ্রেফতার করে আনতে হবে। শেষ পর্যন্ত থিনু ভাইকে গ্রেফতার করতে সক্ষম হয়ে গেল। রোম সম্রাট বলল, এই তিনজনকে গ্রেফতার করতে পারাটাই আমাদের জন্য সবচেয়ে বড় বিজয়, কারণ এই তিনজনই তো মুসলমানদের হয়ে লড়াই করছিল, এই তিনজনেই তো বাহাদুর ছিল। অতঃপর সে সেনাবাহিনীকে ফিরে আসার আদেশ দিল আর এই তিন ভাইকে নিজেদের সাথে রাজধানী নিয়ে আসলো। এসে বলল, তোমরা যদি, দেখেন প্রস্তাব দিচ্ছে ওই তিন ভাই সহজে ইমানদারদেরকে, কেমন প্রস্তাব, তোমরা যদি ইসলাম পরিত্যাগ করো তাহলে আমি আমার কন্যাদের সাথে তোমাদের বিয়ে দিয়ে দিব আর ভবিষ্যৎ সাম্রাজ্য তোমাদের হাতে ন্যস্ত করব। দেখেন, একদিকে ইমান আর একদিকে সুন্দর নারী এবং সাম্রাজ্যের মালিক হওয়া, দায়িত্ব গ্রহণ করা, আর ইমানদার কখনোই নিজের ইমান নারীর জন্য টাকার লোভে সাম্রাজ্যের লোভে কখনো বিক্রি করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু। তিন ভাই ইমানের উপর অবিচল রইলেন এবং তাদের প্রস্তাবকে নাকচ করে দিলেন, ফেরত দিয়ে দিলেন। তারা সরকারে মদিনা প্রিয় নবী রাসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য প্রার্থনা করলেন। সম্রাট তাদের সভাসদের, যারা সভা সদস্য ছিল তাদের কাছে জিজ্ঞেস করলো, এরা কী বলছে? তো সভাসদগণ জবাবে বলল, তারা তাদের নবীকে ডাকছেন। দেখেন, বিপদের সময়, মুসিবতের সময় ওরা তো ইমানদার, তাদের ইমানের শক্তিটা কেমন ছিল, ভালোবাসার জন্য দলিল লাগে না, নবীকে ডাকছেন কোথায় পেয়েছে জিজ্ঞেস করা হচ্ছে না, কঠিন মুসিবতের সময় নবীকে স্মরণ করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহায্য প্রার্থনা করছে। আকীদা কেমন ছিল, কেমন ইমানের শক্তি ছিল। সম্রাট তিন সহোদরকে বলল, তোমরা যদি আমার কথা অমান্য করো তাহলে আমি তিনটি কড়াইতে তেল গরম করে তোমরা তিনজনকে এক এক করে ঢেলে দিব। অতপর তেল সহ তিনটা কড়াই নিচ থেকে তিন দিন ধরে আগুন জ্বালানোর আদেশ দিল। বড় কড়াই নিয়ে আসলো, তেল ডালা হলো, তিন দিন ধরে আগুন জ্বালানো হচ্ছে। প্রতিদিন তিন ভাইকে সে কড়াইয়ের পাশ দিয়ে যাইতে হয়, নিয়ে যাওয়া হতো যাতে অন্তরের মধ্যে ভয় চলে আসে। যদি উল্টা সিধা করা হয়, যদি ইমানের উপর অটল থাকে, ইমান ছেড়ে না দেয়, তাহলে এই কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হবে, আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। প্রতিদিন এদেরকে নিয়ে যাওয়া হয় আর সম্রাট তার প্রস্তাব বারবারই তাদের কাছে পেশ করতে থাকতো। যে ইসলাম ছেড়ে দাও, যে ইসলাম ছেড়ে দাও তাহলে আমার কন্যার সাথে তোমাদের বিয়ে দেব আর ভবিষ্যৎ সাম্রাজ্যও তোমাদের হাতে ন্যস্ত করব। এই যে এই সময় যে তাদেরকে আগুনের কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হবে সেটা থেকে তারা রক্ষা পাচ্ছে যদি ঈমান ছেড়ে দেয়, যদি ঈমান ছেড়ে দেয়। অপরদিকে তারা সম্রাটের মেয়ের সাথে বিয়ে করতে পারবে, সাম্রাজ্য পাবে, কিন্তু আল্লাহু আকবর কুরবান তাদের ঈমান কেমন ছিল। তিন সহোদর বারবারই ঈমানের উপর অটল থাকতেন আর তারা বারবার প্রস্তাব নাকচ করে দিতেন। তিন দিন পর সম্রাট বড় ভাইকে রাখল, নিজের প্রস্তাব পুনরায় বলল। মর্দে মুজাহিদ সম্রাটের প্রস্তাব নাকচ করে দিলেন, যে বড় ভাই ছিল তিনজনের মধ্যে নাকচ করে দিলেন যে আমরা মরতে রাজি, এরপর ঈমান আমরা ছাড়ব না, ঈমান আমরা ছাড়ব না। সম্রাট দমক দিয়ে বলল, আমি তোমাকে এই গরম তেলের মধ্যে ফেলব, কিন্তু তিনি আবারও অস্বীকার করলেন যে আমি ঈমান ছাড়ব না। শেষে সম্রাট ক্রুদ্ধ হয়ে তাকে কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়ার আদেশ দিলেন। হায় 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 হায়, সাথে সাথে যুবককে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, নিক্ষেপ করা হলো, এক পলকে তার মাংস গলে হাড্ডি সবগুলো উপরে চলে এলো। আর সম্রাট অপর ভাইকেও এরূপ করলো, দেখো তোমার একটা ভাইকে জ্বালিয়ে দেওয়া হলো আগুনের কড়াইয়ের মধ্যে, এবার তোমাকে ফেলা হবে, এখনও সুযোগ আছে, তুমি ঈমান থেকে ফিরে আসো। কিন্তু আরেক ভাইও, সে ঈমানের উপর অটল ছিল, মজবুত ছিল যে আমি ঈমান ছাড়বো না, দুনিয়ার সব ছাড়বো, নারী গাড়ি বাড়ি সাম্রাজ্য ধন দৌলত এমনকি নিজের জানকে বিলিয়ে দেবো, এরপরও ঈমান ছাড়বো না। তারপর আরেক ভাইকেও আগুনের মধ্যে অনুরূপভাবে পুরানো হলো, মাংস নিমিষের মধ্যে সব কিছু চলে গেল, হাড্ডিগুলো বেশি উঠল, তাকেও টকবক করে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করলো। সম্রাট এমন করুণ পরিস্থিতিতেও ইসলামের উপর তাদের যে দৃঢ়তা, তাদের যে মনোবল, তাদের যে অবিচলতা দেখলো, কঠিন অগ্নি পরীক্ষার মধ্যে তারা যে অটল ছিল, এগুলো দেখে লজ্জিত হয়ে নিজেকে নিজে বলতে লাগলো সম্রাট, আমি এদের মুসলমানদের চেয়ে এত সাহসী আর কাউকে কখনো দেখিনি, এদের মতো সাহসী আর কাউকে দেখিনি, আমি তাদের প্রতি এ কী আচরণ করলাম। নিজে নিজে লজ্জাবোধ হচ্ছে, তারা জীবনই দিয়ে দিল সাম্রাজ্যের একটা পদের, সামান্য একটা পদ, আমার নিকটস্থ পদের মধ্যে পদ দেওয়া হবে। তখন এটার লুবে তার সেনাপতিরা এই তিনজনকে ধরে আনলো, আর এদেরকে এত কিছু লোভ দেওয়া হচ্ছে, তার মেয়ের সাথে বিবাহ দেওয়া, সাম্রাজ্যের মালিক বানিয়ে দেওয়া, এরপর তারা ঈমানের উপর অবিচল। হাই হাই হাই, এমন সময় শয়তান নাড়া দেয়, কিভাবে এমন সময় সভাসদদের কেউ বলে উঠল, হে রোম সম্রাট, আমি যদি তাকে ফাঁসাতে পারি তাহলে পুরস্কার স্বরূপ আপনি আমাকে কি দিবেন, আমাকে কি দেওয়া হবে। দেখেন আরেকজন লোভ করতেছে, ফাঁসানোর টেকনিক করতেছে, দুই ভাই তো শহীদ হয়ে গেল, এখন আরেক ভাই আছে, তাকে কিভাবে ফাঁসানো যায়। আপনি আমাকে সেনাবাহিনীর প্রধান বানিয়ে দিবে, এটা কে বলল যখন প্রস্তাব চলে? সম্রাট বলল, আমি তোমাকে আমার সেনাবাহিনীর প্রধান বানিয়ে দেব। তো লোকটি বলল, রাজি হয়ে গেল, আমি রাজি আছি। সম্রাট জিজ্ঞেস করলো, তুমি তাদেরকে কিভাবে ফাঁসাবে? লোকটি বলল, সম্রাট আপনি জানেন যে আরববাসীরা নারীদের প্রতি অনেক আসক্ত, আর এ কথা সমস্ত রোম সম্প্রদায় জানে যে আপনার অমুক মেয়েটি সুন্দরে অদ্বিতীয়, তার মতো সুন্দর আর কেউ নেই, সারা রোম সাম্রাজ্যে তার মতো সুন্দরী মেয়ে আর একজনে নেই। কে বলতেছে? ওই সদাসবের মধ্যে যে লোভে পড়ে, যে আটকানোর জন্য চেষ্টা করতেছে, কাকে? ওই যুবককে, নেককারকে, ইমানদারকে। সে বলছে, আমার ওই মেয়ের মতো ওই সুন্দর অতুলনীয় আর কেউ নেই এই সাম্রাজ্যের মধ্যে, আপনি এই যুবকটিকে আমার সুপর্দ করে দিন, তাকে আমার সেই মেয়েটির সাথে একাকিত্বে রাখবো, আর সে তাকে রাজি করতে সক্ষম হবে। সম্রাট লোকটিকে 40 দিনের সময় দিল আর যুবকটি তার হাতে তুলে দিল, অর্থাৎ ওই মানুষের কাছে সম্রাট ওই যুবককে তুলে দিল। যুবকটিকে সাথে নিয়ে লোকটি আপন কন্যার কাছে এলো আর সমস্ত ব্যাপারটি খুলে বলল। যুবকটি সে মেয়েটির সাথে একাকিত্বে এমনভাবে রইলেন যে দিনে রোজা রাখত, রাতে নফল নামাজ মশগুল থাকত, এক পর্যায়ে এক নির্দিষ্ট সময়সীমা শেষ হতে চলল, একবার সময় নিকটবর্তী হয়ে গেল, কামিয়াব করতে পারছে না। বাচ্চার মেয়েটি পিতার কাছে এসে যুবকের অবস্থা জানতে চাইল। সে আপন কন্যার কাছে জিজ্ঞেস করলো, মেয়েটি বলল, আমি তাকে ফাঁসাতে পারছি না, কোনোভাবে সক্ষম হচ্ছি না, তিনি আমার প্রতি আকর্ষিত হচ্ছে না, আসক্ত হচ্ছে না। হয়তো এটার কারণ হতে পারে তার দুই ভাইকে এই শহরের মধ্যে শহীদ করে দেওয়া হয়েছে, তার মধ্যে সুখ কেটে ওঠে নাই, মনে আমাদেরকে অন্যত্র যদি পাঠিয়ে দেন হয়তো তাকে আমি আমার প্রতি আসক্ত করে নিতে পারবো। তো এটা বলে সম্রাটের কাছে গেল, সম্রাট আরও সময় বাড়িয়ে দিল, যাও বাড়িয়ে নাও, তাদের দুজনকে অন্য শহরে পাঠিয়ে দাও। এই দরবারটির সমস্ত বিষয়ে সম্রাটের কাছে প্রেস করা হলো, সম্রাট আরও সময় বাড়িয়ে দিল, তারা দুজনকে ওই যে মানুষ লোকটির মেয়ের সাথে ওই যুবককে অন্য শহরে পাঠিয়ে দিল। কিন্তু সেখানেও একই অবস্থা, যুবকটি নিজের কাজের মধ্যে মশগুল রইলেন। এক পর্যায়ে দেখেন কি অবস্থা, দিনের বেলায় রোজা, রাতের বেলায় ইবাদত, ওই পরনারীর প্রতি কোনো প্রকারের দৃষ্টিপাত করছে না, আসক্ত হচ্ছে না। অথচ বলা হচ্ছে পুরা রোম সাম্রাজ্যের মধ্যে ওই মেয়েটা হচ্ছে সুন্দরের মধ্যে অদ্বিতীয়। কেমন অবস্থার মধ্যে, কেমন কঠিন পরীক্ষার মধ্যে তারা সময় অতিবাহিত করছে। তখন মেয়েটি পাগল পারা হয়ে গেল, অস্থির হয়ে দেখতেছে সময় আর তিন দিন আছে, চল্লিশ দিন পার হয়ে গেল, আরও সময় বাড়িয়ে নিল, এই শহর থেকে অন্য শহরে চলে গেল, এরপরও ওই যুবককে ফাঁসানো সম্ভব হচ্ছে না। যুবকের এমন সৎ চরিত্রবান যুবকের এমন অবস্থা দেখে সে অস্থির হয়ে গেল। ওই মেয়েটা বলল, আমি তোমার ধর্ম গ্রহণ করতে চাই। অতঃপর মেয়েটি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা দুজন এখান থেকে পালিয়ে যাবার পরিকল্পনা করল। মেয়েটি আস্তাবল থেকে দুটি ঘোড়া নিয়ে এলো, সেগুলো সওয়ারে হয়ে আল্লাহ আকবর ইসলামী রাষ্ট্রের দিকে রওনা হয়ে গেল। এক রাতে তারা পেছন থেকে ঘোড়ার পায়ের শব্দ শুনতে পেল। মেয়েটি মনে করল, নিশ্চয় রোম সেনারা তাদের পিছু দাওয়া করার জন্য কাছাকাছি এসে পৌঁছে গিয়েছে, তাদেরকে দাওয়া করছে। যুবকটি বলল, আপনি সে রবের কাছে ফরিয়াদ করুন যার উপর আমি ঈমান এনেছি, তিনি যেন আমাদেরকে দুশ্মনের হাত থেকে রক্ষা করেন। যুবকটি পেছনে ফিরে তাকাতে হতবাক হয়ে গেল যে তিনি দেখলেন তার দুই ভাই যারা শহীদ হয়ে গিয়েছেন, ফিরিস্তাদের একটি দলের সাথে ঘোড়ার মধ্যে তারা সাবার রয়েছেন। তিনি তাদেরকে সালাম করলেন, অথবা তাদের কাছে তাদের অবস্থা জানতে চাইলেন। তারা উভয় বলল, আমরা দুই ভাই, হ্যাঁ আমরা তো এই যে তেলের মধ্যে ডুবার সাথে সাথে জান্নাতুল ফেরদৌসে পৌঁছে গিয়েছি, এদিকে দুনিয়ার চোখে আমাদের মনে হচ্ছে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা চলে গিয়েছে জান্নাতুল ফেরদৌসে। অতঃপর তারা সেখান থেকে ফিরে গেলেন। যুবকটি মেয়েটির সাথে সিরিয়ার রাজ্য এসে পৌঁছান আর তারা একে অপরকে বিবাহ করে সেখানে বসবাস করতে থাকেন। এই তিনজন সিরীয় সাহসী সহোদরের কাহিনী সিরিয়ার মধ্যে আলোড়ন সৃষ্টি করেন, তাদের সামনে বিভিন্ন কবিতা রচিত হয়েছে। একটি লাইন আপনাদেরকে বলি, অচিরে আল্লাহ সত্যবাদীদেরকে সত্যের বরকতের কারণে জীবন মরণে পরিত্রাণ দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাই হাই হাই, ইমানের উপর অবিচল থাকা, ইমানের উপর অটল থাকা, এমন ঘটনা হয়তো আমরা আগে কখনো শুনিনি। একটু চিন্তা করুন না, গড়ে যদি কারো স্বাভাবিক মৃত্যু হয় মানুষ ভয়ে থাকে, দেখবেন আপনি স্বাভাবিকভাবে কয়েকদিন মানুষ ভয়ে থাকে, মানুষ গড়ে একা থাকতে ভয় করে, যদি কোনো ক্রাইম হয়ে যায় মানুষ ভয় করে, আর নিজের চোখের সামনে, নিজের চোখের সামনে দুই ভাই শহীদ হয়ে গেল, আগুনের তেলের কড়াইয়ের মধ্যে জ্বালিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হলো, তারা শেষ হয় নাই। আল্লাহ তো বলে দিয়েছেন তোমরা শহীদদেরকে মৃত বলো না, তারা কবরের মধ্যে জীবিত, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক প্রদান করেন। দেখুন, একটু চিন্তা করুন, তারা কড়াইতে হতে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের ঈমান এত মজবুত, তাদের শহীদ হওয়ার সাথে সাথে তারা জান্নাতুল ফেরদৌস পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, তারা জান্নাতে চলে গিয়েছে, জান্নাতের নিয়ামত তারা বুক করেছেন, এবং তারা নিজের আরাম আয়েস চিন্তা করে নাই। আমাদের উচিত, আমরা এমন মুসলমান, আমরা কেমন মুসলমান, আমাদের বর্তমান অবস্থা কেমন, আমাদেরকে যদি বলা হয় চলুন তিন দিনের মাদানী কাফালা সফর করুন, আসুন দাওয়াত ইসলামী এলমে দিন শিখাই, 63 দিনের কোর্স, আপনারা হয়তো জানেন যে কোর্সের মধ্যে মাদিনী কায়দা কায়দা শেখানো হয়, সোরা শেখানো হয়, নামাজের প্র্যাকটিক্যাল শেখানো হয়, ওযু শেখানো হয়, তায়াম্মুম শেখানো হয়, জানাজা নামাজের পদ্ধতি শেখানো হয়, জানাজা নামাজের দোয়া শেখানো হয়, সুন্নাত আদাব শিক্ষা দেওয়া হয়, নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়। এই যে একটা সুন্দর সিস্টেম, যদি বলা হয় আপনি 63 দিনের জন্য দীন ইসলাম শেখার জন্য আপনি সেখানে যান, অনেকে অপারগতা প্রকাশ করে, নিজের কাজ ব্যবসা বাণিজ্যর বাহানা দিতে থাকে। অথচ ওই আশ্চর্যের বিষয়ে আমরা শুনলাম, ওই চমৎকার বিষয়ে আমরা শুনলাম, ওই সাহসী ভাইদের কথা আমরা শুনলাম যারা আল্লাহ তাআলার রাহে নিজের জীবনকে বিলীন করে দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে দীন ইসলাম, যারা সত্যিকারের ইসলামের মধ্যে অটল অবিচল থাকে, তারা টাকার কাছে, সাম্রাজ্যের কাছে, পদের কাছে নিজের ইমানকে বিক্রি করে না। একটা জিনিস খেয়াল করো, দুই ভাই শহীদ, তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল সম্রাটের মেয়ের সাথে বিয়ে দিবে, সাম্রাজ্যের মালিক বানিয়ে দেওয়া হবে। অথচ আল্লাহ পাক কবুল করেছে তার সচ্চরিত্রবান দেখে, মুসলমানদের হুসনে আখলাক দেখে, বিধর্মী অমুসলিম মুসলমান হয়ে যাচ্ছে, ওই নারী মুসলমানও হলো, তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে। আল্লাহ তালার পক্ষ থেকে এখন একজন ইমানদারও পেয়ে গেল আর সুন্দর রমণী তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। ইমান শক্তি কাকে বলে? পরনারীর থেকে দূরে থাকা, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কেউ নেই, আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো দেখছেন, আল্লাহর প্রতি ভালোবাসা, ইমানের প্রতি দৃঢ়তা, ধৈর্য সবর, নিজের জান বিলিয়ে দেওয়া, এটা খানিক ছোট্ট খানিক কথা না। আর দাওয়াত ইসলামী বর্তমানে এলমে দিন প্রচার প্রসার করার জন্য, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতকে আঁকড়িয়ে ধরার জন্য, মুসলমানদের মধ্যে সেই স্পৃহা সৃষ্টি করার জন্য, মুসলমানদের অন্তরে নবী প্রেম অন্তরে ধারণ করার জন্য, ইসলামের প্রেম ভালোবাসা বৃদ্ধির জন্য পুরা পৃথিবী জুড়ে দীন ইসলামের খিদমত করে যাচ্ছেন। আমরা আসো, আমরা মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদের কাজকর্ম অমুসলিমের মতো কেন হবে? যারা অমুসলিম পশ্চিমা কালচার আমরা কেন গ্রহণ করব? সুন্দর জীবন গাইডলাইন তো আমাদের জন্য, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উত্তম মডেল রয়েছে, কোরআনে পাক ইরশাদ করে দিয়েছেন। আমাদের জন্য উত্তম মডেল হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই যথেষ্ট না। হারি দীক্ষিতের তাকানোর দরকার নেই, চুলের স্টাইল কেমন হবে, চলার ধরন কেমন হবে, কথা বলার স্টাইল কেমন হবে, খাবার খাওয়ার স্টাইল কেমন হবে, সৌন্দর্য মণ্ডিত শরীরকে সৌন্দর্য করার স্টাইল কেমন হবে, সৈয়দুল মুরসালিন দেখিয়ে দিয়েছে। আজকে আমরা কেন জানি দুনিয়ার মোহে পড়ে যাচ্ছি? আল্লাহ আমাদের হেফাজত করো, আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের ইমান হেফাজত করো। তারা কঠিন পথ পাড়ি দিয়েছেন, কঠিন পথের মুসাফির হয়েছে, আমাদের কিছুই নেই, আমরা তো দুনিয়ার মুসাফির হচ্ছে, দুনিয়ার টাকা কামাতে ব্যস্ত ব্যবসার জন্য বাণিজ্যের জন্য একদেশ থেকে অন্য দেশে, এক শহর থেকে অন্য শহরে। একটু ট্রাই করি না, একটু চেষ্টা করি নিজেকে পরিবর্তন করার জন্য, আল্লাহ রসুলের ফরমানের মধ্যে নিজেকে দাবিতে করার চেষ্টা করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা দান করবেন। মাদিনী চ্যানেল দেখতে থাকুন, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আরও বিভিন্ন ঘটনা নিয়ে কঠিন পথের মুসাফির এই অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খোদার অনন্য নিয়ামত হলেন অলিগান, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন